ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার বিষয়ে প্রেসিডেন্ট ওবামার বক্তব্য।
I've decided to maintain our current posture of 9,800 troops in Afghanistan through most of next year, 2016.
রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা শীর্ষক বার্ষিক এই প্রতিবেদনে বাংলাদেশের পদ্মায় বলা হয়েছে, বাংলাদেশের সহিংসতা থেকে ধর্মীয় সংখ্যালঘু সহ বিভিন্ন ব্যক্তিকে রক্ষায় সরকারের কর্মকর্তারা এবং পুলিশ প্রায় ধীর গতিতে কাজ করে।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
নরেন্দ্র মোদী সরকার সব রাজ্যকে সংখ্যালঘুদের উপর যে কোনো অত্যাচার হলেই FIR করতে হবে বলে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের অনুমানের বাইরে তালিবান আফগানিস্তানে যে অগ্রগতি সাধন করেছে তার পরিপ্রেক্ষিতে আগামী বছর আফগানিস্তান থেকে আমেরিকান সামরিক বাহিনী প্রত্যাহারের যে পরিকল্পনা ছিল তার গতি এখন তিনি খানিকটা শ্লথ করবেন।
I've decided to maintain our current posture of 9,800 troops in Afghanistan through most of next year, 2016.
আজ একটু আগে হোয়াইট হাউসে ওবামা বলেন যে গোটা 2016 সালের অনেকটা জুড়েই ওই যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি বর্তমান সংখ্যা 9,800 রাখতে চান। 2017 সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবার সময় নাগাদ এই সৈন্য সংখ্যা 5,500 নামিয়ে আনা হবে। প্রেসিডেন্ট বলেন যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মিশন হবে দ্বিমুখী। একদিকে তারা আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেবে এবং অন্যদিকে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেবে। তিনি বলেন আফগানিস্তানের সামরিক বাহিনী যতটা শক্তিশালী হওয়া উচিত ততটা নয় এবং তালিবান গ্রামাঞ্চলে কিছুটা নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং তারা শহরগুলোতেও বড় রকমের হামলা চালাতে পারে। তিনি বলেন দেশটির প্রধান প্রধান ক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর এবং এর অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এদিকে আফগানিস্তানের তালিবান বলছে যে সে দেশের যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তাদের কথায় দখল শেষ হতে হবে এবং ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে হবে। সিরিয়ার সংঘাতের সঙ্গে এই প্রথম ইরান সম্পৃক্ত হল। দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সমর্থনে ইরান বিশেষ বাহিনীর 100 সৈন্য সিরিয়ায় পাঠিয়েছে। এই সৈন্যদের সিরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে পাঠানো হয়েছে, যেখানে তারা ইরানের লেবাননি মিত্র হেজবুল্লার সঙ্গে মিলিত হয়েছে। এরা একত্রেই সিরীয় সৈন্যদের সঙ্গে যুদ্ধরত বিদ্রোহীদের বিরুদ্ধে রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণের সহযোগিতায় এগিয়ে যাবে। রাশিয়া বলেছে যে সিরিয়া তাদের সর্বসাম্প্রতিক অভিযানের অংশ হিসেবে তারা সেখানে আজ 33 বার অভিযান চালিয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের বলছেন যে ইরান তার রিভলিউশনারি গার্ডস থেকে 2,000 মতো সৈন্য মোতায়েন করতে পারে। ইরান এই 4.5 বছরের সংঘর্ষের শুরু থেকেই আসাদ সরকারকে সমর্থন করে এসছে, তবে এ পর্যন্ত ইরান সামনে এগিয়ে আসেনি। এ সপ্তাহে ইরানের কুডস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সুলেমানিকে দেখা গেছে লাতাকিয়া এলাকায় যোদ্ধাদের উদ্দেশ্যে ভাষণ দিতে। এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক কর্মকাণ্ডের সমন্বয়ের জন্য রাশিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানানোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া সংঘাতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে তাঁর কথায় গঠনমূলক নয় বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়া অবশ্য সিরিয়ায় বিমান অভিযানের নিয়ম সম্পর্কে নিম্ন পর্যায়ে তৃতীয় দফার আলোচনার পর পুতিন এই মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতা থেকে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় বাংলাদেশ সরকার যথেষ্ট পরিমাণে তৎপর নয়। তাই ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি সুপারিশ করা হয়েছে যাতে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের ধর্মীয় বিভক্তি ও সহিংসতার প্রকাশ্যে নিন্দে জানানোর আহ্বান জানান। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা শীর্ষক বার্ষিক এই প্রতিবেদনে বাংলাদেশের অধ্যায়ে বলা হয়েছে, বাংলাদেশের সহিংসতা থেকে ধর্মীয় সংখ্যালঘু সহ বিভিন্ন ব্যক্তিকে রক্ষায় সরকারের কর্মকর্তারা এবং পুলিশ প্রায় ধীর গতিতে কাজ করে। প্রতিবেদনে বাংলাদেশে 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে উল্লেখ করা হয়েছে। দেশের 67টি জেলার মধ্যে 16টি জেলায় নির্বাচনের পর সহিংসতা ছড়িয়ে পড়ে। সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলোতে। হিন্দু সম্প্রদায়ের বিপুল পরিমাণ সম্পত্তি লুট করা হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সহিংসতার পর ধর্মীয় সংখ্যালঘুদের সমর্থন করে বিবৃতি দিয়েছেন, কিন্তু যে রিপোর্ট বেরিয়ে এসছে তাতে দেখা যায় সরকার আক্রান্ত এলাকায় যেসব পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের পাঠিয়েছে তারা সহিংসতা বন্ধ করতে পারেনি। এমনকি কোন কোন এলাকায় তারা নিজেরাই সহিংসতায় অংশ নিয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সহ সরকারের কিছু সাফল্য রয়েছে। প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো যেন তারা প্রকাশ্যে বারবার ধর্মীয় বিভক্তি, ধর্মীয় উদ্দেশ্যে সহিংসতা ও হয়রানি নিন্দা জানান। সরকারি কর্মকর্তা, পুলিশ ও বিচারকদের আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করারও সুপারিশ করা হয়েছে ওই রিপোর্টে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকেই মতিউর রহমান চৌধুরী আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন, ঢাকায় ইটালীয় নাগরিক হত্যায় জঙ্গি সম্পৃক্ততা নাকচ করে দিয়েছে বাংলাদেশের পুলিশ, বরং ওই হত্যাকাণ্ড দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ এমন দাবি পুলিশের।
ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, তাবেলা হত্যার তদন্তে পরিধানযোগ্য অগ্রগতি হয়েছে। এই হত্যার সঙ্গে জঙ্গি সংস্থার কোন প্রমাণ পাওয়া যায়নি। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, তবে বাংলাদেশ সরকার শুরু থেকেই এই হত্যাকাণ্ডে আইএস জড়িত নয় বলে দাবি করে আসছে। ওদিকে রংপুরে জাপানি নাগরিক হুসি কোনিও হত্যা মামলায় গ্রেপ্তার হুমায়ুন কবির ইরাকে ফের 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরী কিছুক্ষণ আগে পাঠানো আরেকটি প্রতিবেদনে বলছেন, সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে এসছে পুলিশ। তাকে আনার জন্য সোমবার সৌদি আরব যান 3 জন পুলিশ কর্মকর্তা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বিকেলে কামরুলকে নিয়ে তারা ঢাকায় ফেরেন। আগামীকাল তাকে সিলেটের আদালতে হাজির করা হবে। গত 8ই জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে 13 বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনার ভিত্তিতেই তাকে ফেরত আনা হলো।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
মিয়ানমারের সরকার এবং 8টি সশস্ত্র জাতিগোষ্ঠীভিত্তিক গ্রুপ একটি অস্ত্রবিরতি চুক্তি সই করেছে, যাকে কর্মকর্তারা এক্ষেত্রে বড় রকমের অগ্রগতি বলে প্রশংসা করছেন। যদিও প্রায় 10টি বিদ্রোহী সেনা গোষ্ঠী এই চুক্তি স্বাক্ষরে তাদের অস্বীকৃতি জানিয়েছে। সেদেশে সংস্কারবাদী রাষ্ট্রপতি থেন শেইন রাজধানী নেপিদাওতে আজ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, থেন শেইন বলেন যে জাতীয় অস্ত্র বিরতি চুক্তি হচ্ছে আমাদের প্রজন্ম থেকে ভবিষ্যতের জন্য ঐতিহাসিক উপহার। যদিও এখনও এই সমঝোতা গোটা দেশব্যাপী প্রতিষ্ঠিত হয়নি, আমরা তবুও চেষ্টা করব অন্যান্য গোষ্ঠীর সঙ্গেও চুক্তিতে পৌঁছানোর। বিদ্রোহী নেতা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি টেলিভিশনেও সম্প্রচারিত হয়। ভারতের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বৃদ্ধির প্রভাব পড়েছে সমাজ ও অর্থনীতি সহ সর্বক্ষেত্রে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদী সরকার যে কোনো স্থানে সংখ্যালঘু নির্যাতন হলেই FIR করার নির্দেশ দিয়েছেন। পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত কলকাতা থেকে।
নরেন্দ্র মোদী সরকার সব রাজ্যকে সংখ্যালঘুদের উপর যে কোনো অত্যাচার হলেই FIR করতে হবে বলে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে। সেই নির্দেশে বলা হয়েছে, সাধারণত একটি অভিযোগ শোনা যায়, পুলিশ অভিযোগ নিতে চায় না, FIR নথিভুক্ত করে না, ভয় দেখিয়ে থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যের মুখ্য সচিবদের জরুরি চিঠি লিখে এই নির্দেশিকার কথা জানিয়েছে। জাতীয় সংখ্যালঘু কমিশনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট পেশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল থানায় FIR দায়ের করা বাধ্যতামূলক করতেই হবে এবং সেই সংখ্যালঘু কমিশনের সুপারিশের ভিত্তিতেই যে কোনো থানায় যে কোনো শাস্তিযোগ্য অপরাধে FIR করতেই হবে। পরমাশিস খোসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে আলোচনার জন্য তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন 20 অক্টোবর। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র কাজী খলিলুল্লাহ আজ ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াই এবং আঞ্চলিক শান্তি প্রচেষ্টার ব্যাপারে মিস্টার শরীফ প্রেসিডেন্ট ওবামাকে অবহিত করবেন। দুপক্ষ অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, সন্ত্রাস মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কথা বলবেন বলে পাকিস্তানি মুখপাত্র জানান। আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠা পাকিস্তানের প্রচেষ্টা এবং ইসলামাবাদ সরকারের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ ও সম্ভবত হোয়াইট হাউসের ওই আলোচনায় গুরুত্ব পাবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে, এবং এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ২০১৬ সাল নাগাদ আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাবহর ফিরিয়ে আনার কথা থাকলেও তা পরিবর্তন করে নতুনভাবে নেওয়া সিদ্ধান্ত অনুসারে অন্তত ২০১৭ সালের জানুয়ারি মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনাবহর আফগানিস্তানে থাকছে। প্রেসিডেন্ট বারাক ওবামা কিছুক্ষণ আগে এ ঘোষণা দিলেন। বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর নাফিস আহমেদ খান। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।
ডক্টর নাফিস আহমেদ খান, আফগানিস্তান থেকে ২০১৬ সালের শেষ নাগাদ প্রেসিডেন্ট ওবামা চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবহর ফিরিয়ে আনতে, কিন্তু আজ কিছুক্ষণ আগে এক ঘোষণায় তিনি বললেন যে না, ২০১৭ সাল পর্যন্ত, অর্থাৎ প্রেসিডেন্ট ওবামা দায়িত্ব শেষ করার সময় পর্যন্ত আফগানিস্তানের সেনা যুক্তরাষ্ট্রের সেনাবহর অন্তত ৯,৮০০ সেনা থাকবে। কি কারণে এই ডিসিশনটা হলো আপনার, আপনি কি একটু মন্তব্য করবেন?
আমার মনে হয় অনেকগুলো কারণেই প্রেসিডেন্ট ওবামাকে সিদ্ধান্তটা নিতে হয়েছে। কারণ প্রেসিডেন্ট ওবামা নির্বাচনে আসার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি ইরাক এবং আফগানিস্তান থেকে আমেরিকান সোলজার্স উইথড্র করবেন। কিন্তু আপনি যদি ইরাকের দিকে লক্ষ্য করেন যে ২০১১তে উইথড্র, আমরা সোলজার উইথড্র করার পরে ইরাকের অবস্থাটা কি হলো, নতুন করে আইসিসের জন্ম হলো, ইরাক ইজ ইন বিগ ট্রাবল, সেই মধ্যপ্রাচ্যের সমস্যা সিরিয়া পর্যন্ত পৌঁছেছে এবং আস্তে আস্তে খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। এরকম একটা অবস্থায় আফগানিস্তানেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে। আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আশরাফ গনি সাহেবের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার যখন আলাপ হয়েছে, আমি নিশ্চিত যে আশরাফ গনি তার এই উদ্বিগ্নতার কথা জানিয়েছেন যে তিনি মনে করেন না যে আফগানিস্তান এখনো নিরাপদ, কারণ আল কায়দা এবং তালেবানদের প্রাধান্য এবং তাদের উপস্থিতি আফগানিস্তানে যথেষ্ট ভাবেই রয়েছে, বিশেষ করে পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোতে। আমি বোধ হয় আজকে খবরে পড়ছিলাম যে কুন্ডুজ নামে একটা শহর যেটা রিসেন্টলি তালেবানরা পুনর্দখল করেছে। এরকম একটা অবস্থায় আফগানিস্তানের নিরাপত্তার কথা ভেবেই প্রেসিডেন্ট ওবামাকে সৈন্য অপসারণ না করাই বুদ্ধিমানের কাজ হবে।
আফগান সরকারি কর্তৃপক্ষ, যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা এবং হোয়াইট হাউসের বেশ কয়েকবার মিটিং হয়েছে, এবং মিটিং এর পরেই বোধহয় এই সিদ্ধান্তটা হয়েছে এবং আজকে প্রেসিডেন্ট ওবামা এই ঘোষণা করলেন।
I've decided to maintain our current posture of 9800 troops in Afghanistan through most of next year, 2016. Their mission will not change. Our troops will continue to pursue those two narrow tasks that I outlined earlier, training Afghan forces and going after al-Qaeda.
প্রেসিডেন্টের ঘোষণাতে বলা হয়েছে যে 9,800 সৈন্য থাকবে 2017 সালের জানুয়ারি পর্যন্ত, এবং এরপরে 5,500 যুক্তরাষ্ট্রের সেনা সদস্য থাকবে এবং তাদেরকে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে, এবং ফাইনালি 1,000 সৈন্য থাকবে কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাসকে কেন্দ্র করে, যারা আফগানিস্তানের নিরাপত্তা কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে ভবিষ্যতে। পরিকল্পনাটা কেমন?
আমি মনে করি এই পরিকল্পনাটা আসা উচিত ইউএস ডিফেন্স ফোর্স ইন্টেলিজেন্স এবং আমাদের সেনা বিশেষজ্ঞদের কাছ থেকে, কারণ যারা আফগানিস্তানের মাঠে ময়দানে যুদ্ধরত তারাই বলতে পারবেন যে আফগানিস্তানে কতজন সৈন্যের, মার্কিন সৈন্যের প্রয়োজন আছে আফগানিস্তানের নিরাপত্তা বিধান করার জন্য। অলসো আমি মনে করি নেটোর সঙ্গে আলাপ করতে হবে, নেটোর যারা প্রতিনিধিত্ব করছেন, যারা আছেন তাদের সঙ্গে আলাপ করতে হবে যে ঠিক কত সৈন্য রাখা প্রয়োজন আফগানিস্তানে। তবে 9,800 সৈন্য আমি খুব বড় আকারের সৈন্যবাহিনী মনে করি না, আমি মনে করি 5,000 তো নিতান্তই কম, কারণ আপনি জানেন আফগানিস্তান ইজ এ ভেরি রাগেড হিলি মাউন্টেনাস কান্ট্রি, এবং সেখানে ওয়ারলর্ডস বিভিন্ন জায়গায় তারা থাকে, তারা গুহাতেও বাস করে। এরকম একটি দুর্গম এলাকায় অনেক বেশি সৈন্যবাহিনীর প্রয়োজন আছে, তা না হলে আমেরিকান ক্যাজুয়ালিটিও বাড়তে পারে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্টেটমেন্ট আমরা পেয়েছি যেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সেনাবহর আফগানিস্তানে থাকলেই দেশটি নিরাপদ হবে এমন কোনো কথা নেই, তারা সন্দিহানের ব্যাপারে আপনি কি বলেন?
আমি রাশিয়ার এই মন্তব্যের সঙ্গে একদমই একমত নই। আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের সৈন্য আফগানিস্তানের নিরাপত্তা বিধান করবে। আমি মনে করি যুক্তরাষ্ট্রের, মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য আফগান সরকারকে নিরাপত্তা দেবে। এবং আপনাকে এও মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র একাই আফগানিস্তানে নেই, এখন নেটোর প্রায় 28টি দেশের প্রতিনিধিত্ব আফগানিস্তানে আছে, জাতিসংঘের সৈন্যবাহিনীও আছে। সুতরাং রাশিয়ার ওই মন্তব্যের সঙ্গে আমি একদমই একমত নই। আমি মনে করি আফগানিস্তানের নিরাপত্তা, এমনকি পাকিস্তানের নিরাপত্তার জন্যেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সৈন্যবহর আফগানিস্তানে আরো কিছুদিন রাখতে হবে। কারণ আমরা বলছি না যে সৈন্যবহর সারা চিরদিনের জন্য থাকবে, আমরা বলছি যতক্ষণ পর্যন্ত আফগানিস্তানের সৈন্যবাহিনী তাদের নিজস্ব দেশের নিরাপত্তা বিধান করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাহায্যের প্রয়োজন আছে।
তালিবান কর্তৃপক্ষ একটি স্টেটমেন্ট দিয়েছে যাতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানের দখলদারিত্ব তারা যে কোনো মূল্যে থাকতে দেবে না, এটাতে কি মিন করে?
এই সমস্ত থ্রেট গুলো আফগান ওয়ার্ল্ড লর্ডসরা সবসময় দিয়েছে। আমি মনে করি মূলত প্রথম দিকে পরিকল্পনা ছিল 2014-এর মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাবহরকে ফেরত নিয়ে আসা হবে আমেরিকাতে, কিন্তু এই থ্রেট গুলো তারা দিচ্ছে এই জন্যে বিকজ দে নো যে তাদের মানে হটকারী সিদ্ধান্তগুলো, তারা যেগুলো করছে আফগানিস্তানের মধ্যে যে সমস্ত কার্যকলাপগুলো করছে, এইগুলোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যবহর একটি বাধাস্বরূপ। সুতরাং এই অবস্থায় এই সমস্ত কথা বলাই অত্যন্ত স্বাভাবিক তাদের জন্য, বাট আমি মনে করি এটাকে খুব একটা আমলে নেওয়া ঠিক হবে না।
ধন্যবাদ ডক্টর নাফিজ আহমেদ খান, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের আপনি সময় দিয়েছেন এই জন্য।
ধন্যবাদ আপনাকেও।
নরেন্দ্র মোদী সরকারের আমলে দেশের আবহ ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে, তারই প্রতিবাদে বহু লেখক সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্ত।
বাকি দেশের লেখকেরা যতই সাহিত্য একাডেমি পুরস্কার ফেরত দিন না কেন, কিংবা একাডেমির সদস্যপদ থেকে পদত্যাগ করুন না কেন, পশ্চিমবঙ্গের সাহিত্যিকেরা প্রায় কেউই ওই পথে হাঁটছেন না, ব্যতিক্রম কেবল কবি মন্দাক্রান্তা সেন। তবে অন্যান্যরা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছেন, এছাড়া শহরে প্রতিবাদ মিছিলেও তারা হাঁটবার কর্মসূচি নিয়েছেন। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি লেখকদের এই প্রতিবাদে সমালোচনা করে বলেছেন, এরা তো সবাই কংগ্রেস কিংবা বামপন্থার অনুগামী, নরেন্দ্র মোদী সরকারকে যে কোনো অজুহাতে সমালোচনাই এদের লক্ষ্য, এ একটা কৃত্রিম প্রতিবাদ। সাহিত্য একাডেমি কর্তারা বলছেন, একাডেমি তো সরকারের পরিচালিত নয়, তাহলে পুরস্কার ফেরত দেওয়া কেন? কিন্তু প্রতিবাদীরা বলছেন, মোদী সরকারের আমলে ধর্মীয় অসহিষ্ণুতার আবহ তৈরি হয়েছে, ব্যক্তিগত খাদ্যাভ্যাসের ওপর আঘাত আসছে, এছাড়া স্বাধীন মত প্রকাশেও বাধা পাচ্ছেন এবং খুন হয়ে যাচ্ছেন লেখকেরা, তাই তাদের এই প্রতিবাদ। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত শিশু কিশোর বয়সে হয়ে থাকে। এই রোগে আক্রান্তদের খাবারের দিকেও বিশেষ দৃষ্টি রাখাসহ অবশ্যই ইনসুলিনের ইঞ্জেকশন দেওয়া প্রয়োজন। অনেক শিশু রক্ত পরীক্ষা করতেও ভয় পায়। ব্রিটিশ গবেষকেরা ছোট এবং সহজ একটি যন্ত্র আবিষ্কার করেছে যা দিয়ে টাইপ 1 ডায়াবেটিস শনাক্ত করা সম্ভব। এ সম্পর্কে জর্জ পুটিচের রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
প্রতিবছর 80,000-এরও বেশি শিশু টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস রোগ একজনের থেকে অন্যজনের মাঝে সংক্রমিত হয় না, তবে রোগটি খুব শীঘ্রই শনাক্ত করা না গেলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে, আর সে কারণেই এই রোগ শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ্যার ইমেরিটাস অধ্যাপক গাস হ্যাংকক বললেন, টাইপ 1 ডায়াবেটিস রোগীর মুখে এক ধরনের মিষ্টি গন্ধ হয়, আর কেটোনের কারণেই এমনটি হয়ে থাকে। রোগীর রক্তে রাসায়নিক পদার্থ অ্যাসিটন জমে এই গন্ধ সৃষ্টি করে, সে কারণেই ডাক্তাররা নিয়মিতভাবে রোগীর শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে থাকেন। ব্রিটিশ গবেষকেরা একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা শ্বাস প্রশ্বাস বিশ্লেষণ করবে এবং যন্ত্রটি সহজেই বহন করা যাবে। রক্তে যদি সামান্যতম অ্যাসিটন থাকে তাহলে ওই যন্ত্রটি শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে তা বলে দিতে পারবে। অক্সফোর্ড মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের সিইও ইয়ান ক্যাম্বল বললেন,
What we do is we allow a subject to blow into the device, we extract out the volatile organic compounds we wish to measure, in this case acetone.
এই কাজটি খুব সহজ নয়, কারণ শ্বাস প্রশ্বাসে থাকে অসংখ্য রাসায়নিক পদার্থের লক্ষ লক্ষ অণু, সেখান থেকেই একটি মাত্র পদার্থকে শনাক্ত করা হয়। ইয়ান ক্যাম্বল বললেন, আমরা সাধারণত যা করে থাকি তা হচ্ছে রোগীদের বিশেষ ধরনের একটি প্যাকেটে শ্বাস প্রশ্বাস ছাড়তে বলা হয়, তারপর ওই প্যাকেটটির মুখটি যন্ত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়। আমাদের শ্বাস প্রশ্বাসে থাকে অসংখ্য উদ্বায়ী যৌগিক পদার্থ, আর তার ভেতর থেকে আমরা যে মৌলিক পদার্থটি বার করতে চাইছি, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাসিটন, এই যন্ত্রটি সেটা শনাক্ত করতে পারবে। প্রফেসর হ্যাংককের সহযোগিতায় এই যন্ত্রটি তৈরি করা হচ্ছে। তিনি জানালেন, শ্বাস প্রশ্বাস পরীক্ষা করার যন্ত্র আছে, তবে ওই যন্ত্রগুলো বিশাল আকৃতির এবং অত্যন্ত ভারী এবং টেবিলের ওপরেই সবসময় রাখতে হবে। গবেষক হ্যাংকক বললেন, আমাদের লক্ষ্য হচ্ছে যন্ত্রটির আকার খুব ছোট রাখা, যাতে যে কেউই তা ব্যবহার করতে পারে। গবেষকেরা জানালেন, ডায়াবেটিস রোগীদের শ্বাস প্রশ্বাস পরীক্ষা করার এই নতুন যন্ত্রটি এক বছরের মধ্যেই ডাক্তাররা ব্যবহার করতে শুরু করবেন। গবেষকেরা জানান, একটি বিষয়ের দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন যে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য এই যন্ত্রে রক্ত পরীক্ষা করা যেতে পারে, কিন্তু রোগটিকে নিশ্চিতভাবে জানতে হলে অবশ্যই ল্যাবরেটরিতে বা গবেষণাগারে উপযুক্তভাবে রক্ত পরীক্ষা করাতে হবে।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে মিতালির আসর। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
অনেক ধন্যবাদ শ্রোতাদের, প্রথমেই জানাই অনেক অনেক শুভেচ্ছা আমাদের কাছে চিঠি লেখার জন্য। প্রথমেই যে চিঠিটি বেছে নিয়েছি সেটি লিখেছেন মোহাম্মদ জাকির হোসেন রাজু। আপনি লিখেছেন বনলতা বেতার শ্রোতা সংঘ থেকে। আপনি লিখেছেন নাটোরের জোনাইল চর গোবিন্দপুর গ্রাম থেকে। ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনি লিখেছেন যে আপনি আমাদের অনুষ্ঠান খুব পছন্দ করেন, বিশেষ করে বিশ্ব সংবাদ। আপনি আরও লিখেছেন যে আপনি এখন একটু অসুস্থ আছেন, কিন্তু আমরা যেন আপনার জন্য দোয়া করি যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। অবশ্যই দোয়া করছি আমরা সবাই যেন আপনি সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের কাছে, আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদের কাছে চিঠি লিখবেন। আপনি চিঠিতে লিখেছেন, আমাদের নিমন্ত্রণ করেছেন যেন আমরা আপনাদের গ্রামে যাই, সেই ছোট্ট সবুজ গ্রামে, সেখানে শীতের পিঠাপুলি খাওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমি আমাদের সব সহকর্মীদেরও জানিয়ে দিচ্ছি, সবাই আমরা যখন এই শীতের মৌসুমে যদি যাওয়ার সুযোগ হয় অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব এবং পিঠে খাওয়ার জন্য আপনাদের গ্রামে যাব। অনেক অনেক ধন্যবাদ, আবার চিঠি লিখবেন কেমন। এর পরের চিঠিটি লিখেছেন পুষ্পিতা রহমান। আপনি লিখেছেন কুমিল্লা, বাংলাদেশের কুমিল্লা থেকে। আপনিও লিখেছেন যে আপনি আমাদের অনুষ্ঠান খুব পছন্দ করেন। আপনি লিখেছেন যে আপনার একটু আমরা ক্যালেন্ডার পাঠাতে পারি কিনা। ভাই, এখন তো আমরা ক্যালেন্ডার পাঠাচ্ছি না, তবে নতুন ক্যালেন্ডার এলে অবশ্যই আপনাকে পাঠাবার চেষ্টা করব, কেমন। এর পরের চিঠিটি লিখেছেন আফতাবউদ্দিন ময়মনসিংহ থেকে, বাংলাদেশের ময়মনসিংহ থেকে। আপনি লিখেছেন যে আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, বিশেষ করে হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানটি, তবে আপনি সবসময় আমাদের কাছে চিঠি লিখতে পারেন না। ঠিক আছে, যখন চিঠি লিখবেন তখন লিখলেই হবে, মানে আপনার সবসময় আমাদের কাছে চিঠি লিখতে হবে সেটার প্রয়োজন নেই, কিন্তু যখন ভালো থাকবেন, চিঠি লিখতে পারবেন, তখন অবশ্যই লিখবেন। আর চিঠিতে প্রশ্ন পাঠালে তাহলে আমরা সেই প্রশ্নের জবাবও দিতে পারি। তো ঠিক আছে, আশা করছি আপনি আমাদেরকে আবার চিঠি লিখবেন। এর পরের চিঠি লিখেছেন ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাব থেকে তুষার রায় রনি। আপনি লিখেছেন যে আপনিও একটি ক্যালেন্ডার চেয়েছেন। তো আমাদের তো যেমন বললাম এর আগেই হাতে এখন কোনো ক্যালেন্ডার নেই, তবে নতুন বছরের ক্যালেন্ডার এলে পরে অবশ্যই পাঠাবার ব্যবস্থা করব। তো আমরা আশা করছি যে আপনিও আমাদের কাছে আবার চিঠি লিখবেন ক্যালেন্ডারের জন্য, কেমন? ঠিক আছে। তপন লাহিড়ি, আপনি লিখেছেন কলকাতা থেকে, কলকাতার মানে রাজপুরের কলকাতা থেকে। আপনি লিখেছেন যে বিশ্ব সংবাদ আপনার কাছে মনে হয়, আপনি ইংরেজিতে লিখেছেন, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। খুব ভালো লাগছে জেনে যে আপনার কাছে আমাদের বিশ্ব সংবাদ এত ভালো লাগে। তো শুনবেন আর চিঠিও দেবেন। আজ হাতে আর সময় নেই, এখানেই প্রশ্নোত্তরের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের অনুমানের বাইরে তালিবান আফগানিস্তানে যে অগ্রগতি সাধন করেছে তার পরিপ্রেক্ষিতে আগামী বছর আফগানিস্তান থেকে আমেরিকান সামরিক বাহিনী প্রত্যাহারের যে পরিকল্পনা ছিল তার গতি এখন তিনি খানিকটা শ্লথ করছেন। আজ একটু আগে হোয়াইট হাউসে ওবামা বলেন যে গোটা 2016 সালের অনেকটা জুড়েই ওই যুদ্ধবিধ্বস্ত দেশে বর্তমান সংখ্যা 9,800 রাখতে চান। 2017 সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবার সময় নাগাদ এই সৈন্য সংখ্যা 5,500 নামিয়ে আনা হবে। প্রেসিডেন্ট বলেন যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মিশন হবে দ্বিমুখী, একদিকে তারা আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেবে এবং অন্যদিকে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেবে। তিনি বলেন আফগানিস্তানের সামরিক বাহিনী যতটা শক্তিশালী হওয়া উচিত ততটা নয় এবং তালিবান গ্রামাঞ্চলে কিছুটা নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আর তারা শহরগুলোতেও বড় রকমের হামলা চালাতে পারে। সিরিয়ার সংঘাতের সঙ্গে এই প্রথম ইরান সম্পৃক্ত হল। দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সমর্থনে ইরান বিশেষ বাহিনীর 100 সৈন্য সিরিয়ায় পাঠিয়েছে। এই সৈন্যদের সিরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে পাঠানো হয়েছে, যেখানে তারা ইরানের লেবাননি মিত্র হেজবুল্লার সঙ্গে মিলিত হয়েছে। এরা একত্রেই সিরীয় সৈন্যদের সঙ্গে যুদ্ধরত বিদ্রোহীদের বিরুদ্ধে রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণের সহযোগিতায় এগিয়ে যাবে। রাশিয়া বলেছে যে সিরিয়া তাদের সর্বসাম্প্রতিক তৎপরতায় অংশ হিসেবে সেখানে আজ 33 বার অভিযান চালিয়েছে। মিয়ানমারের সরকার এবং 8টি সশস্ত্র জাতিগোষ্ঠীভিত্তিক গ্রুপ একটি অস্ত্রবিরতি চুক্তি সই করেছে, যাকে কর্মকর্তারা এক্ষেত্রে বড় রকমের অগ্রগতি বলে প্রশংসা করছেন। যদিও প্রায় 10টি বিদ্রোহী সেনাগোষ্ঠী এই চুক্তি স্বাক্ষরে তাদের অস্বীকৃতি জানিয়েছে। সে দেশের সংস্কারবাদী রাষ্ট্রপতি থেন সেইন রাজধানী নেপিদাওতে আজ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা বলছেন যে দক্ষিণ চীন সাগরে চীন যেসব কৃত্রিম দ্বীপের মালিকানা দাবি করছে তার আশপাশে যুক্তরাষ্ট্র যে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি বিবেচনা করছে তা উস্কানিমূলক বলে মনে করা উচিত হবে না। নৌবাহিনীর কার্যক্রমের প্রধান অ্যাডমিরাল রিচার্ডসন টোকিওতে এরকম আভাস দেন যে নৌ চলাচলের স্বাধীনতা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওইসব কৃত্রিম দ্বীপের 22 কিলোমিটার নৌসীমানায় যেতে পারে। বেইজিং বলছে ওই এলাকায় তার অঞ্চলের বৈধ সম্প্রসারণ রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে আলোচনার জন্য 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন 20 অক্টোবর। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র কাজী খলিলুল্লাহ আজ ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াই ও আঞ্চলিক শান্তি প্রচেষ্টার ব্যাপারে মিস্টার শরীফ প্রেসিডেন্ট ওবামাকে অবহিত করবেন।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন বয়টেক জর্নিয়াক এবং আমি সাবরিনা চৌধুরী। সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.